Hello.
এখন শুরু হচ্ছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার ও রাজনীতিতে জামায়াত। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রোতারা আমাদের সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটনের এই সংকলনে। যেমনটি একটু আগেই শুনলেন হয়তো, যে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ অতিথিদের জবাবের এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার এবং রাজনীতিতে জামায়াত। এ সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি আমাদের ওয়াশিংটন স্টুডিওতে এই নম্বরে ফোন করুন 2026193062। আজ আমাদের অতিথি প্যানেলে টেলি সম্মিলনী লাইনে রয়েছেন ঢাকা থেকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক, ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর তারিক শামসুর রহমান। অধ্যাপক রহমান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক রিয়াজ, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
যেমনটি আমরা জানি যে 1971 সালে হত্যা, ধর্ষণ, নির্যাতনের মাধ্যমে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করার কিংবা সংগঠিত করার দায়ে এরই মধ্যে 6 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করেছে। 4 জনকে মৃত্যুদণ্ড, 1 জনকে 90 বছরের কারাদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকজন আটক কিংবা পলাতক অবস্থায় বিচারের সম্মুখীন হচ্ছে। এই শাস্তি সম্পর্কে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে ক্ষেত্রবিশেষে অসন্তুষ্টি রয়েছে, আপিল করা হয়েছে সুপ্রিম কোর্টেও। ঘটনাচক্রে এখনো পর্যন্ত শাস্তিপ্রাপ্ত প্রায় সকলেই জামায়াত ইসলামীর সদস্য। ট্রাইব্যুনাল 1971 সালে এই দলটির ভূমিকা সম্পর্কেও প্রশ্ন তুলেছে। সেই থেকে এ নিয়ে জনগণের মনেও প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর ভূমিকা সম্পর্কে, বাংলাদেশে জামায়াত ইসলামীর অস্তিত্ব সম্পর্কেও। এবার তাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তরের পালায় চলে যাই। শ্রোতাদের প্রতি আমাদের অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার এবং অতিথিদেরও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না করার জন্য। আমাদের প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে রানা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে রানা বলছি। আজকের টপিকের উপর আমার স্পেশালি দুটো জায়গায় আমার কনসেন্ট্রেশন ছিল। একটা হচ্ছে যুদ্ধাপরাধীর বিচারের জন্য এখনো পর্যন্ত যে রায়গুলি হচ্ছে, আসলে সেই রায়গুলি কার্যকরী হবে কিনা। আমাদের একটা সন্দেহ আছে যে এই সরকারের আমলে যদি এই রায়গুলি না হয়, বর্তমান আমাদের যে শক্তিশালী বিরোধী দল বিএনপি আছেন, তারা আসলে এই রায়টার কার্যকরিতা নিয়ে কতটুকু সামনের দিকে প্রোগ্রেস হবে। জামাতকে বিএনপি পেট্রোনাইজ করছে এবং যে বর্তমান সরকার আছে তারাও বিভিন্ন ভাবে জামাতের সাথে নেগোসিয়েট করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আসলে কোয়ালিটেটিভ ফর্মে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা পার্থক্য ছিল, যে একটা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, একটা বিরোধী শক্তি, সেটা আমরা খুঁজে পাচ্ছি না এই বর্তমান সময়টাতে। বর্তমানে এই জামাত হেফাজতে ইসলাম নামে যে একটা নতুন সংগঠনের সৃষ্টি হলো বাংলাদেশে, সেটা জামাতকে যেভাবে পেট্রোনাইজ করছে, আগামী সময়ে বাংলাদেশ একটা তালেবান রাষ্ট্র হিসেবে পৌঁছার একটা সম্ভাবনা আছে কিনা, আমি যারা এখানে কথা বলবেন বা এই বিষয়ের উপর আলোচনা করবেন তাদের কাছে প্রশ্ন রাখছি।
আমরা এরই সঙ্গে আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, মারুফ রহমান বলছি জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে। দুই পর্বের প্রশ্ন। 40 বছর পরে হলো গোলাম আজম আর মুজাহিদের মতো শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করানোর জন্য আওয়ামী লীগ সরকারকে অবশ্যই ধন্যবাদ, কিন্তু আশঙ্কা হচ্ছে অ্যাপিল প্রসেস এবং রায় কার্যকর করার জন্য এই সরকারের হাতে পর্যাপ্ত সময় আছে কিনা, আর যদি না থাকে তাহলে পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকার এলে এদের সাধারণ ক্ষমার আওতায় আসা তো অবধারিত, সেক্ষেত্রে গোটা বিচারটাই কি অর্থহীন হয়ে পড়বে না? আর দ্বিতীয়ত, জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি এখন খুব জনপ্রিয়, কথা হলো জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করার কথা বলে আমরা জামাতকে আরো শক্তিশালী করছি কিনা সেটা ভেবে দেখতে হবে, আর ওরা যত শক্তিশালী হবে দেশের জন্য ততই অমঙ্গল, আবার ওদের মতো একটি সুশৃঙ্খল দলকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো দেশের জন্য আরো বেশি বিপজ্জনক। প্রশ্ন হলো জামাতের রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা দুজনের প্রশ্নই শুনলাম। প্রশ্নে আশঙ্কা রয়েছে যে রায় বাস্তবায়িত হবে কিনা এবং জামাত তোষণের ব্যাপারটি উঠে এসছে এবং এই সেই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্ন এসছে। আমি প্রথমেই অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি।
এই শঙ্কাটা অনেকেই এখন প্রকাশ করছেন যে সময় মতন বিচারটার যে রায়গুলি হয়েছে সেগুলি কার্যকর করা যাবে কিনা। কার্যকর করার জন্য তো কিছু কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রক্রিয়াগুলি যদি দ্রুততার সঙ্গে এবং কোন রকম বাধা না পেয়ে এগোনো যায় তাহলে হয়তো কোনো না কোনো রায়ের বিচার রায়ের আমরা কার্যকর হওয়া দেখতে পারি, এই সরকারের আমলেও হতে পারে। তবে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আপিল তারপরে ইত্যাদি নানা বিচার রায় পরবর্তী যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলিকে যথাসম্ভব দেরি করে করে যারা আসামি পক্ষ তারা এগুলিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দৃঢ়তার সঙ্গে যদি সরকার তার কাজগুলি করে এবং যার কাজ সে যদি সেই কাজটা করে, যেমন এখন আদালতের কাজ শেষ হয়ে গেছে, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে যে দায়িত্ব বর্তাবে এই বিচারগুলির রায় কার্যকর করা, তারা যদি তাদের কাজগুলি ঠিক মতন করেন তাহলে আমার মনে হয় যে কোনো কোনো বিচারের রায় আমরা কার্যকর হতে দেখব। আর পরবর্তী পর্যায়ে যে প্রশ্নটা করা হয়েছে যে জামায়াতের রাজনীতি বন্ধ করার ব্যাপার, জামায়াতের রাজনীতি বন্ধ করার বিষয়ে কিন্তু আমাদেরও একটা ক্যাম্পেইন রয়েছে বাংলাদেশ রুখে দাঁড়াও বলে, যেখান থেকে আমরা বলছি যে জামায়াতের যে রাজনীতি যেটা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি, যেই রাজনীতির বিষয়ে জামাত কখনো কোনো অনুতাপ প্রকাশ করেনি, কখনো তারা দুঃখ প্রকাশ করেনি, তারা বলেনি যে হ্যাঁ একাত্তরে তারা ভুল করেছিল, এবং শুধু এখন না, একাত্তর থেকে এখন পর্যন্ত এই 42 বছর ধরে কিন্তু তারা এই রাজনীতি এই দেশের মধ্যে চালিয়ে গেছে। এবং প্রশ্নকারী অত্যন্ত সঠিকভাবে ধরেছেন যে যদি আওয়ামী লীগ এই ধরনের রাজনীতি যারা করে কিংবা এই ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শক্তিগুলির সঙ্গে আপোষকামিতা করে চলে তাহলে আমরা কোথায় বিএনপি এবং রাজনীতির মধ্যে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষ এবং সপক্ষে যারা দৃঢ় ভূমিকা নিচ্ছে না তাদের মধ্যে পার্থক্যটা দেখতে পাবো। আমার মনে হয় যে আওয়ামী লীগের এখানে একটা বড় ভূমিকা নেওয়ার বিষয় রয়েছে, কারণ তারা এখন ক্ষমতায় রয়েছে, তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে ক্ষমতায় এসেছে এবং বিরাট ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছে, অর্থাৎ জনগণের বড় একটা আশা ছিল আওয়ামী লীগ এবং 14 দলীয় জোটের উপরে যে তারা এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবে, কাজেই সেখানে তাদের সেই ভূমিকাটা পালন করতে হবে।
অধ্যাপক তারিক শামসুর রহমান।
জি ধন্যবাদ। আমি দুটো প্রশ্নকর্তার মধ্যে কতগুলো বিষয় এক মিল পেয়েছি, যেমন মিস্টার রানা এবং মিস্টার মারুফ সাহেব যে কথাটা বলার চেষ্টা করেছেন যে রায় কার্যকরী করা হবে কিনা, এখানে আমার জবাবটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে একটা রায় হয়েছে অ্যাপিলেট, সেটা এখন অ্যাপিলেট ডিভিশনে গেছে, এখন অ্যাপিলেট ডিভিশনের উপরই সবকিছু এখন নির্ভর করে, তারা রায়টা কখন দেবে, তাদের তারা তো নিশ্চয়ই বিচার বিবেচনা করেই একটা সিদ্ধান্ত দেবেন। এবং সেক্ষেত্রে আমি কাদের মোল্লার ব্যাপারে আমরা দেখেছি যে আপিল বিভাগ তারা কিছু এমিকাস কিউরি নিয়োগ করেছেন যারা মতামত আদালতের বন্ধু, তারা আদালতকে মতামত দেবেন। এখানে যে বিষয়টি হচ্ছে যে আমি মনে করি একটা রায় কার্যকরী করা হয়েছে, সেই রায় নিয়ে কারো কোনো দ্বিমত থাকার উচিত নয়, এখন আইনটা নিজস্ব পথে চলতে দেওয়া উচিত। আমাদের এখন বিবেচনা করা উচিত যে আপিল বিভাগ বিষয়টাকে কিভাবে দেখেন, আমাদের আপিল বিভাগে যাওয়ার আগে কোনো ধরনের মন্তব্য করাও বোধহয় সঙ্গত নয়। দ্বিতীয় আরেকটি বিষয় যেটা তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে যে জামাতকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় যদি যেতে পারে তাহলে সাধারণ ক্ষমা ঘোষণা করা এবং আন্ডারগ্রাউন্ডের কথা মিস্টার মারুফ সাহেব বলেছেন, এখানে আমি মনে করি, এবং তালেবান রাষ্ট্রের কথা বলেছেন মিস্টার রানা, এখানে আমি মনে করি যে বাংলাদেশ কখনোই কোনোদিন তালেবানি রাষ্ট্রে পরিণত হবে না, কারণ তালেবানি রাষ্ট্রের যে নেচার, যেটা আফগানিস্তানে যেটা হয়েছে তার সাথে বাংলাদেশ কোনো অংশেই মিল নাই, এবং বাংলাদেশের মানুষ ধর্মবিরু কিন্তু তারা কখনো ধর্মান্ধ নয়, এবং তালেবানিরা যেভাবে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা অতীতে পরিচালনা করেছে এবং এখন যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেরকম কোনো সম্ভাবনা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করে নেবে না, বাংলাদেশের মানুষ কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করবে না। সুতরাং ওই তালেবানি রাষ্ট্র হওয়া এই ধরনের আশঙ্কা অমূলক। হেফাজতে ইসলামের প্রশ্ন তুলেছেন মিস্টার রানা, আমি মনে করি হেফাজতে ইসলামকে কোনো অবস্থাতেই জামাতের সাথে এক করে দেখা ঠিক হবে না, কারণ হেফাজতে ইসলামের যিনি গুরু, যিনি তাদের মুরব্বী আল্লামা শফি, তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন তাদের সাথে জামাতের কোনো মিল নেই। সুতরাং আমি মনে করি জামাত একটা হেফাজত একটা বিচ্ছিন্ন সংগঠন এবং জামাতে ইসলাম একটা রাজনৈতিক সংগঠন, এদের দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া ঠিক হবে না। এখানে একটা জিনিস খুব স্পষ্ট করে বলেছেন মিস্টার মারুফ যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় সেখানে তারা আন্ডারগ্রাউন্ডে যাবে কিনা, এটা একটা খুব ভাইটাল প্রশ্ন। এবং এটা অবশ্যই এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আমরা কোন পরিস্থিতির দিকে জামাতকে আমরা ঢেলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আদালতের রায় এবং পর্যবেক্ষণে কিন্তু জামাত সম্পর্কে কথা আছে, এবং সেখানে রায়কে যদি আমরা ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত যদি আমরা বিবেচনায় করি, তাহলে কিন্তু নির্ভয় আদেশ বলেও সেটা জামাতকে নিষিদ্ধ করা যায়। আচ্ছা, একই সাথে আপনার বাংলাদেশের সংবিধানের যে ধারা আছে 37 এবং 38 নং ধারা, সেটাকে বিবেচনায় নিয়েও একটি আদেশে জামাতকে নিষিদ্ধ করা যায়। কিন্তু আমি মনে করি যে জামাতকে নিষিদ্ধ করাই সমস্ত সমস্যার সমাধান নয়। জামাতকে অপরাধ করেছে এবং সাধারণ মানুষ এটা জানে যে জামাতের স্বাধীনতা যুদ্ধে জামাতের অপরাধ, তারা অপরাধীর সাথে জড়িত ছিল, সুতরাং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু জামাতকে নিষিদ্ধ করা হবে কিনা, বর্তমান মহাজোট সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিনা, এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন, এবং আমি জানি না সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। তবে বর্তমান এই প্রজন্মের যারা জামাতের রাজনীতির সাথে জড়িত, যারা শিবির করে, তারা তরুণ প্রজন্ম, তাদের অনেকেরই জন্ম স্বাধীনতার অনেক অনেক পরে, সুতরাং তাদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা যাবে কিনা আমি কনফিউজড, এবং করাটা ঠিক হবে কিনা এটাও নিয়ে একটা প্রশ্ন আছে।
আমরা এই প্রসঙ্গে আবারও ফিরে আসবো, তবে এই মুহূর্তে প্রফেসর আলী রিয়াজ আপনার কাছে যাচ্ছি।
খুব সংক্ষেপে, বেশ কিছু বিষয় এসছে, তো অধিকাংশ বিষয়ে আমার একমত, কিন্তু যে বিষয়ে আমি অধ্যাপক তারেক শামসুর রহমানের সঙ্গে দ্বিমত পোষণ করি সেটা হচ্ছে হেফাজত এবং জামায়াত ইসলামীকে এক করে দেখা ঠিক হবে কিনা। আমি মূল সুরটা বুঝতে পারি যে তিনি এই দুটো সংগঠনের মধ্যে একটা পার্থক্য রাখতে চান, একটা পার্থক্য অবশ্যই আছে, কিন্তু এখনকার সামগ্রিক পরিস্থিতিতে আসলে হেফাজতের ভূমিকা জামায়াত ইসলামের অনুকূলেই শুধু নয়, প্রকৃতপক্ষে জামায়াত ইসলামের হয়েই তারা কাজ করছেন, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। হেফাজতে ইসলামকে যারা অরাজনৈতিক সংগঠন বলেন, আমি তাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করি, এটা আমি বারবার বলেছি। হেফাজতে ইসলাম একটি রাজনৈতিক সংগঠন, কেউ রাজনৈতিক দল না বললেই তাকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যাবে না, তা ঠিক নয়। কারণ হচ্ছে হেফাজতে ইসলামের এই পতাকা তলে যারা সমবেত হয়েছেন তাদের গত 30 বছরের রাজনীতি করার ইতিহাস আছে। এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা অ্যালায়েন্স, এবং সেখানে যে সমস্ত রাজনৈতিক দল যুক্ত হয়েছে তারা অতীতেও এরকম ঐক্যবদ্ধ হবার চেষ্টা করেছেন, এটা প্রথম প্রচেষ্টা নয়। হাফেজে হুজুরের নেতৃত্বে চেষ্টা হয়েছে, যখন ফতোয়ার বিষয়ে একটা রায় দেওয়া হয়েছিল হাইকোর্টের, তার বিরুদ্ধে হয়েছে। নারী নীতির প্রশ্নেই আসলে, নারী উন্নয়ন নীতির প্রশ্নেই আসলে এই হেফাজতে ইসলামের উত্থানটা আমরা লক্ষ্য করি। এগুলি সবই রাজনৈতিক প্রশ্ন। যে সংগঠন দেশের সংবিধান পরিবর্তনের কথা বলে তাকে অরাজনৈতিক সংগঠন বলার মধ্যে আমি কোন রকম যুক্তি খুঁজে পাই না, এটা হচ্ছে বিষয়। আর জামায়াতের নিষিদ্ধ করার প্রসঙ্গ এসেছে, যে জামায়াতের ইসলামী নিষিদ্ধ করার ক্ষেত্রে আসলে বিবেচনা করতে হবে কি কারণে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার প্রশ্নটা উঠছে। দুটো বিষয় আলাদা রাখা দরকার, একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন এবং জামায়াত ইসলামের 1971 সালের ভূমিকা। ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াত ইসলামীকে বাংলাদেশে নিষিদ্ধ করার কোনো আইনগত বিধান নেই, এটা সুলতানা আপা আমার চেয়ে আরো ভালো বুঝতে পারবেন। পঞ্চদশ সংশোধনীর পরে বাংলাদেশের সংবিধান এলাও করে না যে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে কাউকে নিষিদ্ধ করা হবে। কিন্তু জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার প্রশ্নটা উঠছে এই কারণে যে 1971 সালে, এবং যেটা সুলতানাপা ভালোভাবেই বলেছেন, 1971 সাল এবং 1971 সাল থেকে এখন পর্যন্ত জামায়াত ইসলামী তার কৃতকর্মের জন্য কোনো অবস্থাতেই ক্ষমা প্রার্থনা করেনি। একটি ফ্যাসিবাদী সংগঠন হিসেবে, নাসিদের যেটা আমরা দেখেছি, নাসি সংগঠন হিসেবে তাদের মানবাধিকার এর বিরুদ্ধে তাদের যে কার্যক্রম, মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তাদের যুক্ত থাকা, সে কারণে অবশ্যই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার প্রসঙ্গটা উঠতে পারে এবং সে বিষয়ে আলোচনা হতেই পারে। সরকার সেটা নির্বাহী আদেশে করবেন নাকি তারা অন্য ব্যবস্থা করবেন, সেটা সরকারের বিবেচনার বিষয়। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমি এরকম কোনো ইঙ্গিত পাইনি, বরং উল্টো ইঙ্গিতই পেয়েছি যে তারা জামাত নিষিদ্ধ করার ব্যাপারে শুধু দ্বিধান্বিত নয়, সম্ভবত তারা সে পথে এগোতে মোটেই উৎসাহী নয়।
সরকার পরিবর্তন হলে এই আইনের বাস্তবায়ন, রায়ের বাস্তবায়ন সম্ভব কি না, অ্যাডভোকেট সুলতানা কামাল
আনিস, আমি এখানে বলি যদি আপনি আমাকে একটু সময় দেন।
নিশ্চয়ই নিশ্চয়ই বলুন।
এই উদ্যোগটা সঙ্গত উদ্যোগ যে আসলে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকায় আমরা সেটা দেখেছি, বাংলাদেশের সংবিধানের মধ্যে এই ফাঁকটা থেকে গেছে, গ্যাপটা আছে, যে কারণে যদি এমনকি প্রেসিডেন্সিয়াল মার্সি যে পার্ডনের যে ব্যবস্থা আছে সেই পার্ডনের মধ্যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদেরকে কোনো অবস্থাতেই এরকম কোনো রকম অনুকম্পা প্রদর্শন করা যাবে না এমন কথা লেখা নেই। এখন সংবিধানের যে পরিস্থিতি এবং সংসদে দুই তৃতীয়াংশেরও বেশি আসন রয়েছে ক্ষমতাসীন দলের এবং ইতিমধ্যে একাধিকবার সংবিধান পরিবর্তন করা হয়েছে এবং ধরুন এই যে ট্রায়াল আইসিটির ব্যাপারেও কিছু কিছু পরিবর্তন করা হয়েছে, তারপরেও এই লুপহোলটা বন্ধ করা হয়নি। কেন করা হয়নি সেটা একটা আমার কাছে একটা রহস্য বলে মনে হয় এবং সামাজিকভাবে আমি খুব চাপটাপ দেখতে পাচ্ছি না। তাছাড়া যেমন ধরুন এই যে আইসিটির ব্যাপারে যে পরিবর্তন করা হলো, সংগঠনকে অভিযুক্ত করা যাবে, কিন্তু সংগঠন অভিযুক্ত করার পর তার বিচার কি হবে, তার জন্য কি কি শাস্তির বিধান, সেটা ওই যে সংশোধনী তার মধ্যেও থাকেনি। তো এই প্রশ্নগুলো আছে, উদ্বেগটা সঙ্গত যে নতুন সরকার এলে এদেরকে আর কিছু না হোক রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সুযোগ গ্রহণ করার একটা পথ খুলে রাখা হয়েছে। কোনো দেশেই আমার মনে হয় না যে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, গণহত্যার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি সংগঠন কারোই আসলে অনুকম্পা বা ক্ষমা পাওয়ার যোগ্যতা থাকতে পারে।
আমাদের আরেকজন কলার আছেন রবিউল গানি টেলিফোন লাইনে এই মুহূর্তে। হ্যালো, হ্যালো,
হ্যাঁ হ্যাঁ, আমি রবিউল গানি বলছি।
হ্যাঁ, আপনি প্রশ্ন করুন।
আমি বলছিলাম মাঝখানে দেখাত যে এই যুদ্ধাপরাধী বিচার শুরু হওয়ার পরে বেশ কয়েকটি মামলা রায় হয়ে গেল এবং কয়েকটি মামলার কার্যক্রম শেষ পর্যায়ে আসার পরে সরকার মাঝখানে প্রায় তিন মাস কোনো রায় প্রদান করলো না, মামলাটাকে ঝুলিয়ে রাখলো, মাঝখানে গেল আপনার সিটি কর্পোরেশনের নির্বাচন। এই সময়টাতে আমরা যতদূর জেনেছি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে যে সরকার জামাতের সঙ্গে একটা লিয়াজ করার চেষ্টা করছে এবং আপনারা যারা প্যানেলে আছেন যে সরকার হাইকোর্টে গিয়ে বিশেষ করে সুপ্রিম কোর্টে গিয়ে যে 60 দিনের বাধ্যবাধকতা ছিল সেটাকে এক্সটেনশন করেছে, তারা বলতেছে যে এখন সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে যত খুশি তত সময় নিতে পারবে ন্যায় বিচারের স্বার্থে এখন বলতেছে, কিন্তু এই টাইমটা করে দেওয়ার মানে কি এই দাঁড়ায় না যে তারা তাদের আমলে অর্থাৎ এই সরকারের আমলে তারা বিচারটা কার্যকর করতে চায় না এবং এটাকে তারা ঝুলিয়ে রাখতে চায় আগামী দিনে রাজনৈতিক কৌশল বাস্তবায়নের জন্য, হরতাল মিছিল মিটিং ভাঙচুর এ সকল করার জন্য কিংবা জামাতকে কাছে টানার জন্য কৌশল হিসেবে মাঝখানে তারা তিন মাস ধরে এই মামলার ব্যাপারে কোনো পদক্ষেপ নিল না, রায় প্রদান করলো না এবং যে মানুষটির সর্বোচ্চ সাজা হওয়া উচিত ছিল আমরা ধরে নিতে পারি গোলাম আজম সাহেব, কাদের মোল্লা দেশের বাইরে তার ফাঁসি হলো না, আবার এই কিছু কিছু যে বিতর্কিত কাজ স্কাইপির যে আলোচনা হলো
সরকার এ ব্যাপারে কতখানি সিনসিয়ার এটাই হচ্ছে প্রধান কথা।
হ্যাঁ
ঠিক আছে, আমরা অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি।
এখানে দুটো ভাগে প্রশ্নটাকে দেখতে হবে, একটা হলো যে প্রশ্নকর্তা প্রথম দিকে যে কষ্টটা প্রকাশ করেছেন যে সরকার বিচার ঝুলিয়ে রেখেছে, বিচার তো সরকার করে না, বিচার আদালত করে এবং আমরা ধরে নিতে চাই বিশ্বাস করতে চাই যে সরকার সেখানে কোনো রকম হস্তক্ষেপ করছে না, কিন্তু যে কোনো কারণেই হোক মানুষের মনের মধ্যে এই ধরনের প্রশ্নগুলি এখন দেখা দিয়েছে নানা ভাবে, ট্রাইব্যুনালটাকে নিয়ে সরকার যেভাবে শক্তিশালী করলো না, কিছু কিছু সিদ্ধান্ত নিতে অনেক দেরি করলো, বিচারের ব্যাপারে আমি বলছি না, অন্যান্য যে আনুষঙ্গিক সরকারি যে সহযোগিতা সেই সমস্ত ব্যাপারে সরকারের যথেষ্ট আমরা বলবো যে শ্লথগতি আমরা দেখেছি এবং এখানে যে সরকার আন্তরিক নয় এই কিংবা আন্তরিক কিনা এই প্রশ্ন তোলার অনেক সুযোগ সরকার নিজেই করে দিয়েছে এবং পরবর্তী পর্যায়ে যে প্রশ্নটা করেছেন যে হ্যাঁ ঠিকই একবার বলা হলো 60 দিনের মধ্যে এটা করা হবে, আবার বলা হলো যে এটা শুধুমাত্র নির্দেশনামূলক এটা বাধ্যতামূলক নয় ইত্যাদি নানান ধরনের কথাবার্তা সরকারের পক্ষ থেকে মানুষকে একটু বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, মানুষকে নানাভাবে প্রশ্ন করার আবার আমি বলছি যে সুযোগ করে দিচ্ছে সরকার, তবে এই প্রশ্নটা হয়তো তোলাই যায়, আমরাও বারবার তুলছি যে সরকার কি এই তাদের যে সময়গুলি সময়টা হাতে রয়েছে তার মধ্যে এই বিচারের কাজটা শেষ করতে চায় কিনা, তবে এটা তো অনেকখানি নির্ভর করবে যে সাক্ষ্য প্রমাণ, তারপরে যেটা বিচারক কিছুদিন আগে বোধহয় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান যিনি তিনি বলেছেন গোলাম আজমের বিচারটা রায়টা এতদিন
পরে কেন দিতে হলো সে ব্যাপারে তিনি বলেছেন যে অনেক কিছু যাচাই বাছাই করা, সেখানেও আবার সরকারের ভূমিকার প্রসঙ্গটাই চলে আসে যে একটা লাইব্রেরি নাই, একটা রিসার্চ সেল দেওয়া হয়নি, তাদেরকে লোকবল যথেষ্ট না, নানাভাবে একেবারে এই সমস্ত বিচার এত কঠিন একটা বিচার এবং রায়গুলি এত কঠিন একটা অবস্থায় নিয়ে যাবে দেশটাকে, সেখানে তো অনেক বিচার বিবেচনা করে আদালতকে রায় দিতে হচ্ছে। সেই জায়গায় আমিও প্রশ্নকর্তার সঙ্গে একমত যে সরকারের আন্তরিকতা নিয়ে অনেক প্রশ্ন তোলা যায় এখানে।
অধ্যাপক তারেক শামসুর রহমান।
জি, আমি সুতরাং আপনার সাথে একদমই একমত যে যত বেশি লিঙ্গারিং হচ্ছে তত বেশি মানুষের মনে শঙ্কা তৈরি হচ্ছে, এবং সুতরাং আপা যেভাবে বললেন যে মানুষের যে এক ধরনের অ্যান্টিসিপেশন, তারা মনে করছে যে সরকার এটা ডিলে করছে, এ ব্যাপারে মানুষের মধ্যে একটা শঙ্কা আছে এবং এ ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। তবে যে বিষয় যেটা সেটা হচ্ছে কখনোই এ ধরনের একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি মনে করি আদালতের কাজকে আদালতের করতে দেওয়াই উচিত। আমরা দেখি না আদালত কোন আপিলের ডিভিশন কোন পর্যায়ে যায়, এখন তাদের তো এটা সুযোগ দিতে হবে এবং তারা সাক্ষী সাবুত রায় এগুলো বিষয় বিশ্লেষণ করে প্রয়োজন হলে অ্যামিকাস কিউরিদের মতামত নিয়ে নিশ্চয়ই একটা রায় তারা এটা দেবেন। তবে আমি একটা বিষয় খুব স্পষ্ট, আমার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যদি তত্ত্বগতভাবে বিএনপি ক্ষমতায় আসেও তারপরেও তারা এই রায়ের ব্যাপারে, যে রায় হোক আপিলের ডিভিশনের ব্যাপারে, তারা কোনো হস্তক্ষেপ করবে না, এটা আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস। কারণ বিএনপি কখনোই চাইবে না যে এটাকে নতুন করে একটা বিতর্ক তৈরি হোক। সুতরাং আপিলের ডিভিশন আজকে যে রায় দিক সেই রায়টাই চূড়ান্ত হবে এবং এ ব্যাপারে আমার ধারণা যে বিএনপি কোনো হস্তক্ষেপ করবে না। আর এর আলোচনার মধ্যে দিয়ে, গণেশ সাহেবের আলোচনার মধ্যে দিয়ে একটা কথা বেরিয়ে আসছে যে সরকার জামাতের সাথে একটা লিয়াজো করছে কিনা, এটা আমরা পত্র পত্রিকায় দেখেছি। দেখেন, এটা অতীতেও তো জামাতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক তৈরি হয়েছিল 1996-এ, তারা তো একসাথেই তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। আমরা আমাদের ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা একটা কথা বলি সবসময় যে ষড়যন্ত্র তত্ত্ব। এখন সেক্ষেত্রে হতে পারে যে একটা এক ধরনের লিয়াজো হয়তো তৈরি হচ্ছে ভেতরে ভেতরে, কারণ সামনে আপনার নির্বাচন, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সকল দলের অংশগ্রহণের পার্টিসিপেশনের একটা বিষয় আছে এবং দাতা গোষ্ঠী বারবার বলছেন যে সকল দলের একটা পার্টিসিপেশন হোক। সেক্ষেত্রে জামাতকে নির্বাচন নিয়ে আসা, বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা, এখন অনেক কিছুই সরকার করতে পারে।
আমাদের অনেকগুলো প্রশ্নকর্তা আছেন, আমরা একটু আরো কয়েকজন প্রশ্নকর্তার কাছে যাই।
নিশ্চয়ই
ঢাকা থেকে প্রশ্ন করেছেন সাবরিনা ইকবাল। হ্যালো।
হ্যালো, আমি সাবরিনা ইকবাল বলছি ঢাকা থেকে। যুদ্ধ অপরাধীদের বিচার হলো একটি জাতীয় ইস্যু, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা, শুধু তারা কেন, এটি আমাদের 16 কোটি মানুষের দাবি। এ নিয়ে কারো দ্বিমত পোষণ করার কোন কারণ আছে বলে আমার মনে হয় না। যে জামায়াতে ইসলাম আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুণ্ঠন থেকে শুরু করে বিভিন্ন মানবতা বিরোধী ও দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত ছিল এবং তারা এখনো দেশের ভেতর একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি পায়তারা করিয়ে যাচ্ছে, তাদের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। যারা কখনোই দেশের ভালো চায় না, দেশকে পঙ্গু করে রাখতে চায়, নারীদের শিক্ষা দীক্ষা বন্ধ করে দিয়ে আমাদের সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, তাদের রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। এ প্রসঙ্গে আমি আপনাদের মতামত জানতে চাই।
আরো একজন প্রশ্নকর্তা আছেন ঢাকা থেকে, স্মিতা অপর্ণা। হ্যালো।
আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জামাতের দল হিসেবে কোনো বৈধতা থাকার কথা না, তবুও কেন দলটিকে এখনো নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না?
এবং এখানে ম্যারিল্যান্ড থেকে আরেকজন প্রশ্নকর্তা হচ্ছেন মিজানুর রহমান খান। হ্যালো।
আমার নাম মিজানুর রহমান খান, আমি ম্যারিল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন করছি। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র আর জামাত ইসলামী একটি সাম্প্রদায়িক ও মৌলবাদী দল। যুদ্ধাপরাধী গোলাম আজমের রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আমরা কোনোভাবেই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে দিতে পারি না। এই অবস্থায় জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত কিনা এবং তা কিভাবে সম্ভব?
আমাদের তিনজন প্রশ্নকর্তাই মোটামুটি জামাতের ইসলামীর রাজনীতি নিষিদ্ধকে সমর্থন করছেন। প্রথম প্রশ্নকর্তা সাবরিনা ইকবাল একটি গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করেছিলেন যে যুদ্ধ অপরাধীদের বিচার একটি জাতীয় ইস্যু এবং 16 কোটি মানুষেরই দাবি। তাহলে কেন এই আশঙ্কাটা বারবার উঠে আসবে যে সরকার পরিবর্তনে এই দাবি বাস্তবায়িত হবে না? অধ্যাপক আলী রিয়াজ।
যুদ্ধাপরাধীদের বিচার এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের বিচারের প্রশ্নটা আসলে জাতির দায়। গত ৪২ বছর ধরে আমরা এটা করতে পারিনি, এটা হচ্ছে গোটা জাতির দায়। এখন সেটা করা যায়নি কেন তার বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, আমরাও জানি। এর মধ্যে আমরা এও দেখেছি যে যারা আসলে প্রত্যক্ষভাবে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত হতে পারেন বা পরবর্তী সময়ে এই আদালতের মধ্যে দিয়ে চিহ্নিত হয়েছেন, তারা আসলে রাজনৈতিকভাবে শুধু ক্ষমতাশালী হয়েছেন না, এমনকি মন্ত্রিসভার সদস্য পর্যন্ত হয়েছেন। এই দায় থেকে জাতিকে মুক্ত করা দরকার। এবং সেদিক থেকে এটা প্রশ্ন নয় যে এখন হবে কি কালকে হবে, যত আগে করা সম্ভব ছিল করা উচিত ছিল। কিন্তু পাশাপাশি যেটা রবিউল গনি সাহেব প্রশ্নটা তুলেছেন, অধ্যাপক তারেক শামসুর রহমান তার উত্তর দেবার চেষ্টা করেছে, এটাও আমাদের মনে রাখতে হবে যে যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল তাদেরকে রাজনৈতিকভাবে সুবিধার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছেন এবং তারাও তাদের স্বার্থেই ব্যবহৃত হয়েছেন বা তারা তাদের মতো করে সুযোগ গ্রহণ করেছেন। ফলে এটাকে একেবারে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। এখন এটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে ৪২ বছর পরে যে আমরা চাইলে এটা বাইরে রাখতে পারবো না। কিন্তু যেটা আমি গোড়াতেও বলেছি সেটা হচ্ছে এটা গোটা জাতির দায়, এক পর্যায়ে এটার নিষ্পত্তি করতেই হবে এবং নিষ্পত্তির প্রক্রিয়াটা শুরু হয়েছে, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং তার যে সীমাবদ্ধতাগুলো সেটা সুলতান আপা বলেছেন এবং এই যে রায়গুলো, এই রায়গুলো পড়বার চেষ্টা করেছি আমি, প্রত্যেকটা রায়, বিশেষ করে গোলাম আজমের রায় দেখে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। এই কারণে যে একটা দেশের ৪২ বছরের ইতিহাসের দায় নিয়ে যে আদালত, সেই আদালতে সম্পদের অভাব ঘটছে, একটা বই খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি করে সম্ভব? মানে এবং সেই জায়গায় আদালত এই প্রশ্নটা আগে তুলছেন না কেন সেটাও একটা প্রশ্ন। সরকার এই সম্পদগুলোর তাহলে কিসের জন্য সম্পদ ব্যবহৃত হচ্ছে? এত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সমস্ত সংবাদ আমরা দেখতে পাই সংবাদপত্রে, অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পদের অভাব ঘটছে কি করে বাংলাদেশে, সেটা আমি বুঝতে পারি না। ফলে সাবরিন ইকবাল যেটা বলছেন যে কেন আমরা এই নিয়ে বিতর্ক করছি, বিতর্ক করছি তার কারণ হচ্ছে যে রাজনৈতিক শক্তিগুলো এখন প্রধান তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় এই সমস্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের সঙ্গে একত্রে ওঠা বসা করেছেন, তাদেরকে দিয়ে রাজনৈতিক সুবিধা লাভ করেছেন এবং সেই দায়ও তাদেরকে নিতে হবে, সেটা থেকে তারা মুক্ত হতে পারেন না।
নিশ্চয়ই। শ্রোতাদের এই পর্যায়ে জানিয়ে দিই যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। স্মিতা অপর্ণার একটা প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দল হিসেবে জামাতের কোনো বৈধতা থাকার কথা নয়, এটা কি ঠিক? আমি অ্যাডভোকেট সুলতানা কামালের মতামত চাইছি।
আমার মনে হয় যে স্মিতা ঠিকই ধরেছেন যে আমাদের যদি নির্বাচন কমিশনের বিধিবিধানগুলি আমরা দেখি এবং আমাদের সংবিধানে যে কথাটা আছে যে যারা কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করেন কিংবা তাদের প্রতি অপমানজনক, তাদের প্রতি লাঞ্ছনা কিংবা তাদের অত্যাচারের কারণ ঘটায় এই ধরনের কোনো রাজনীতি করেন, সেই রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে, সেটা একটা সংবিধানে রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের কিন্তু জামাতের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে জামাত কিন্তু অনেক কিছুই আবার নির্বাচন করার জন্য যোগ্যতা অর্জন করার জন্য বদলে বদলে যাচ্ছে। তারা কিন্তু একমাত্র দল যারা এই কারণে তাদের গঠনতন্ত্র যেটা সেটা কিন্তু বদলেছে, বদলে নির্বাচন কমিশনের সঙ্গে মিলিয়ে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও আমরা নির্বাচন কমিশনের কাছে এই কথা বারবারই উত্থাপন করছি যে জামাত একাত্তরে যে ভূমিকা রেখেছে এবং এখন পর্যন্ত তাদের সেই ভূমিকার কোন রকম পরিবর্তন আমরা দেখি নাই এবং সেই একই কারণে জামাতকে কিন্তু নির্বাচন কমিশন বলতে পারে যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য না, তাদের গঠনতন্ত্র ছেড়ে কোনো নারী নেতৃত্ব সেখানে থাকতে পারবে না, সেটা তারা কিন্তু বদলে ফেলেছে। কোনো অমুসলিম ব্যক্তি তাদের নেতা হতে পারবে না, সেটা কিন্তু তারা বদলে ফেলেছে এবং এইভাবেই তারা বদলে বদলে যাচ্ছে। কিন্তু তার তৎসত্ত্বেও তারা এখন পর্যন্ত যেহেতু কোন রকম অনুতাপ কিংবা কোন রকম দুঃখ প্রকাশ করে নাই একাত্তরের ভূমিকার জন্য এবং এখন পর্যন্ত তাদের ট্রাইব্যুনালে যেই ডিফেন্সের যে ভাষণগুলি তারা দিচ্ছে, তারা যে জবানবন্দিগুলি দিচ্ছে, সেখানে একবারও তারা বলে নাই যে একাত্তরে তারা যে কাজটা করেছিল সেটা তারা অন্যায় করেছিল, তারা ভুল করেছিল। তারা কিন্তু এখন পর্যন্ত তাদের ভূমিকা যথেষ্ট ন্যায্যতা দাবি করে করে এই পর্যন্ত এসেছে। কাজে নির্বাচন কমিশন তো সেখানটায় খুব সহজেই তাদের বিধিবিধান প্রয়োগ করে জামাতকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে পারে এবং সরকারের হাতেও সাংবিধানিক একটা বেশ বড় আমি বলবো যে নির্দেশনা রয়েছে, যেটার মাধ্যমে বলতে পারে যে জামাত বাংলাদেশে রাজনীতি করার উপযুক্ত নয়। এবং এখানে আমি আবারও পরিষ্কার করে বলে দিই, যেটা হয় আলী রিয়াজ বলেছিলেন কিংবা তারেক শামসুর রহমান বলেছিলেন আমার কথার পরে, যে এই জন্য নিষিদ্ধ করা না যে তারা ধর্মভিত্তিক রাজনীতি করে। অনেক লোক যদি মনে করে যে ধর্ম দিয়ে দেশের সমস্যার সমাধান হবে, সেখানে আমার কোনো কিছুই বলার নেই, সেটা তাদের বিশ্বাস, সেটাকে আমি সম্মান করে তুলব, কিন্তু জামাতকে নিষিদ্ধ করা উচিত জামাতের একাত্তরের ভূমিকার জন্য।
ধন্যবাদ। পরের প্রশ্নটি যশোর থেকে করছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুদ বলছি। আমার প্যানেলের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলছি, কিন্তু এ কথা সত্যি যে জামাত ইসলাম একটি নিবন্ধিত রাজনৈতিক দল? নির্বাচন কমিশন চাইলেই তাদেরকে ব্ল্যাক লিস্টেড করতে পারেন না বা তাদেরকে বাদ দিতে পারেন না। এক্ষেত্রে কি জাতীয় সংসদে আইন পাশ করবার কোনো সুযোগ রয়েছে? যদি থাকে তাহলে সেখানে কেন আইন পাশ হচ্ছে না? পাশাপাশি আমি একটু বিকল্পভাবে বলতে চাই, আমরা জামাত ইসলামীকে যদি নিষিদ্ধ করি তাহলে বক্র সাপেরা কিন্তু গর্তে ঢুকে পড়বে এবং চোরাগোপ্তা হামলা চালাতে তাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা দেখেছি শ্রীলঙ্কাতে, আমরা নেপালে দেখেছি তাদের আন্ডারগ্রাউন্ড পার্টিগুলো কিভাবে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। সেই ক্ষেত্রে তাদের এই সুবিধাটা দেওয়া উচিত হবে কি না চোরাগোপ্তা হামলা চালাবার, নাকি প্রকাশ্যে রেখে জনগণের নজরদারিতে রেখে তাদের কার্যক্রমের ডালপালা ছেটে দেওয়াটা বেশি যুক্তিসঙ্গত? এটা আমি প্যানেলের কাছে প্রশ্ন রাখলাম। ধন্যবাদ সকলকে।
অধ্যাপক তারেক শামসুর রহমান।
খুবই একটা শ্রাবণী খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে জামাত সম্পর্কে আপনি যদি জামাতকে নিষিদ্ধ করে দেন তাহলে সকল সমস্যার সমাধান হবে না। শ্রাবণী কয়েকটা উদাহরণ দিয়েছেন, কিন্তু আমি আরেকটা উদাহরণ দিতে চাই তার তুরস্কের একে পার্টির ক্ষেত্রে। এই পার্টিটা কিন্তু একসময় নিষিদ্ধ ছিল, কিন্তু তারপর তারা ফিরে এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এখন ক্ষমতা চালায়। আসলে বিষয়টা হচ্ছে, যত যেভাবে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে জামাতকে নিষিদ্ধ করতে পারে, আমার মনে হয় জিনিসটা অত সহজ নয়। কারণ সহজ নয় বিধায়ী, দেখেন আপনি 1979-এ, 86-এ, 91-এ, 96-এ, 2001-এ, 2008 সালে জামাত নির্বাচনে অংশ নিয়েছে। তাহলে এতগুলো নির্বাচনে জামাত অংশ নিল, নির্বাচন কমিশন একটা নিবন্ধিত দল, তখন কেন প্রশ্নটা উঠল না জামাতকে নিষিদ্ধ করার? সুতরাং আজকে এত বছর পর যদি জামাতকে নিষিদ্ধ করার প্রশ্নটি এসে থাকে, বিষয়টি খুব সহজ এটা আমার মনে হয় না। তবে সুলতানা আপা ঠিকই বলেছেন যে দেয়ার ইজ এ স্কোপ আছে। আপনি সংবিধানের যে কথাটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, 37 এবং 38 নম্বর ধারাটা আপনি বিবেচনায় নিয়ে এবং ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণ সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে নির্বাহী আদেশে এটা নিষিদ্ধ করা যায়। কিন্তু এটাই সকল সমস্যার সমাধান নয়। জামাতকে নিষিদ্ধ করলেও তার যে এলিমেন্টগুলো রয়ে যাবে। আর শ্রাবণী আরেকটা কথা বলেছেন যে জাতীয় সংসদে আইন করে নিষিদ্ধ করা যায় কিনা, নিঃসন্দেহে করা যায়। জাতীয় টু থার্ড মেজরিটি সরকারি দলের আছে, তারা নিষিদ্ধ করতেই পারে, ধর্মভিত্তিক দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করতেই পারে, যেটা সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি করতেই পারে। কিন্তু ওই যে মূল প্রশ্নটা যে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান নয়, জামাত হয়তো আরেকটা নাম ধারণ করে হয়তো রাজনীতিতে আবর্তন হবে, তখন কি হবে? সুতরাং একটা যে প্রশ্ন শ্রাবণী করেছেন যে জামাতকে রেখে তাকে অবজারভেশন করে করা যায় কিনা, এটাও বিবেচনার দাবি রাখে।
আচ্ছা, অধ্যাপক আলী রিয়াজ, জি জি বলুন বলুন।
যদি অনুমতি দেন।
নিশ্চয়ই বলুন।
হলো যে শ্রাবণী যে কথাটা বলেছেন যে নিষিদ্ধ করলে তার আন্ডারগ্রাউন্ডে যাবে, সেটা যদি আমরা সংসদে আইন করে নিষিদ্ধ করি একই অবস্থা হবে, কাজে ওইখানে এই তর্কটা দাঁড়াবে না। এবং যে কথাটা হচ্ছে যে জামাত আন্ডারগ্রাউন্ডে না যেয়ে কম সন্ত্রাসী কর্মকাণ্ড কি করছে, এমন না যে তারা যখন প্রকাশ্যে রাজনীতি করছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না। তারা যেভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, ছুরি নিয়ে, কিরিচ নিয়ে মানুষকে জবাই করে হত্যা করছে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মানুষের উপর এমন ভাবে অত্যাচার করছে যে মানুষ অসহায়ের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা নিয়েছে সেটা করছে, তো নানাভাবেই তারা সেই জিনিসগুলি করছে। কাজে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে গেলে যে এর থেকে বেশি কিছু করবে হয়তো করতে পারে, সেটা আমাদের বাস্তবতা, দুর্ভাগ্যজনক বাস্তবতা, যেটা আমাদের মেনে নিতে হবে এবং সেটা মোকাবেলা করার প্রস্তুতি আমাদের নিতে হবে। তবে এখানে অবশ্যই সরকারের একটা বড় ভূমিকা ছিল, কেন প্রশ্ন উঠেনি এটাও কিন্তু তারেক কথাটা ঠিক না। প্রশ্ন বারবার উঠেছে, আমার মা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, জাহানারা ইমাম এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা যখনই সুযোগ পেয়েছেন যখনই এমন একটা পরিস্থিতি হয়েছে 75 পরবর্তী সময়, তখন থেকেই আন্দোলন করে যাচ্ছেন জামাত।
আমি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এতগুলো সংসদ নির্বাচনে পার্টিসিপেট করলো জামাত, তখন এই উদ্যোগটা আগেই নেওয়া উচিত ছিল, তখন প্রশ্নটা করলে তখনই উদ্যোগটা নিলে ভালো হতো, সেটাই বোঝাতে চাইছি। কথা ডেফিনেটলি আগে উঠেছে, এটা আমি অস্বীকার করছি
না। ঠিক আছে, অধ্যাপক আলী দিয়াজ আপনি কিছু যোগ করবেন এর সঙ্গে?
না দেখুন, কথাটা হচ্ছে যে নিষিদ্ধ করার প্রশ্নটা এক, আরেকটা হচ্ছে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা, সেটা হচ্ছে অন্য বিষয়। অর্থাৎ ধরুন কেবলমাত্র একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করলেন, তাতে কি হবে? তারেক শামসুর রহমান তুরস্কের উদাহরণ দিয়েছে, এরকম আরো উদাহরণ আছে, আলজেরিয়ার উদাহরণ আছে, তিউনিসিয়ার উদাহরণ আমরা ব্যবহার করতে পারি, যে হয়তো এই সংগঠনটা অন্য নামে আবির্ভূত হবে, হতেই পারে। এবং সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, উইকিলিক্স এর পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানি যে জামায়াতে ইসলামের আসলে এই ধরনের একটা প্ল্যান বিও রয়েছে, যে যদি কোনো কারণে নিষিদ্ধ হয় তাহলে তারা কি করবেন, তারা অন্য নামে হয়তো আসবেন, অন্যভাবে সংগঠিত হবেন। জামায়াতে ইসলামের নেতা কামারুজ্জামান একসময় জেল থেকে যে চিঠি তার কর্মীদের কাছে পাঠিয়েছিলেন, যেটা আমরা বিভিন্ন সূত্রে তো দেখেছি, সেখানে এই প্রসঙ্গ ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে নিষিদ্ধ করাটাকে পানাশিয়া হিসেবে না দেখা, সব সমস্যার সমাধান হিসেবে না দেখা। কারণটা হচ্ছে এই যে এটা এক ধরনের রাজনৈতিক মোকাবেলা, রাজনৈতিক আদর্শিক সংগ্রামের প্রশ্ন, প্রশ্ন করা তো দরকারই আসলে। যে বাংলাদেশের গত নির্বাচনগুলোতে যে জামায়াতে ইসলামের যে সমর্থন আমরা দেখতে পেয়েছি, তুলনামূলকভাবে কম, কিন্তু একটা সমর্থন আছে, তারা তো ভোট তো পাচ্ছেন, এখন সেটা 12% বলুন, 8% বলুন, 4% কিছু লোক তারা সমর্থন করেন, যেটা আমি আগেও বলেছি যে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন নিষিদ্ধের উপায় নাই এবং সূচনা পর্যন্ত
শতাংশ একবার মাত্র তার থেকে একটু উঠেছিল।
জি জি, সুলতানা আপা কিছু বলছিলেন?
হ্যাঁ, বললাম যে জামাতের সমর্থন 2% অ্যাভারেজ সব ইয়েতে নির্বাচনে, একবার শুধু 91 সালে তারা একটু বেশি ভোট পেয়েছিল।
আমরা ওই সংকটটা নিয়ে হয়তো একটু বিতর্ক করতে পারি, কিন্তু সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে এক ধরনের সমর্থন আছে, কিন্তু ওই যে রাজনীতিটা, যে রাজনীতিটা, সেই রাজনীতিটা মোকাবেলা করার উপায় কি? এই যে ধরুন আমি যেটা বলেছি যে ইসলামপন্থী রাজনীতি দেশে থাকবে, থাকবে এই কারণে, সাংবিধানিক ভাবে থাকবে, গণতান্ত্রিক ইস্যুর কারণে, কিছু লোকের আকাঙ্ক্ষার কারণে থাকবে, কিন্তু ইসলামপন্থী রাজনীতির বিরুদ্ধে, ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে সেকুলার লিবারেল ফোর্সের লড়াইটা তাহলে আদর্শিক লড়াই, সেটা সেটার কি হবে, সেটা কোন জায়গায় যাচ্ছে? আর শুধুমাত্র নির্বাচন কমিশন একটি দলকে নির্বাচন করতে দিল অথবা না দিল, তা দিয়ে কি কি নির্ধারিত হবে? বাংলাদেশে অনেক দলই নির্বাচন করতে পারে না, কিন্তু তার অর্থ কিন্তু এই নয় যে তাদের রাজনীতিতে প্রভাব নেই, রাজনীতিতে প্রভাব আছে। আর অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে যে গত বছরগুলোতে, গত ধরুন আপনি বিশেষত 1991 সালের পরে আমরা যেটা দেখেছি, যেটা আমি মনে করি যে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো ডিসপ্রপোর্শনেটলি ইনফ্লুয়েন্স করেছে সরকার এবং রাজনীতিকে, তাদের যা শক্তি তার তুলনায় অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে তারা, সেটা আওয়ামী লীগের উপর করেছে, সেটা বিএনপির উপরে করেছে, জাতীয় পার্টির উপর করেছে। আদর্শিকভাবে জামায়াতে ইসলামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, জেনারেল এরশাদ বাংলাদেশে রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম ইন্ট্রোডিউস করে দিয়েছে, এক অর্থে জামায়াতে ইসলামী আদর্শের এক ধরনের বাস্তবায়ন, তো সেটা আমরা বলতেই পারি। ফলে কেবল মানে আলোচনাটাকে বা বিবেচনাগুলোকে আমি তা মনে করি না যে নির্বাচন কমিশন পারলো কি পারলো না, পারলেও কিছু যাবে আসবে না।
আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, আমাদের অনেক প্রশ্নকর্তা আছেন। একজন আমাদের ফেসবুকে নূর মোহাম্মদ লিখেছেন, কোত্থেকে লিখেছেন সেটা ঠিক বুঝতে পারছি না, নূর মোহাম্মদ ফেসবুককে লিখেছেন, বহির্বিশ্ব জামাতকে একটি আধুনিক ইসলামী রাজনৈতিক দল হিসেবে জানে, কিন্তু কিছু কিছু বামপন্থী এই দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন, এতে করে কি দেশের সুনাম ও দলটির প্রতি অবিচার করা হচ্ছে না? দ্বিতীয়ত, যদি নিষিদ্ধ করা হয় তাদের হাজার হাজার নেতা কর্মীর কি হবে? তৃতীয়ত, অতীতেও নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু তাদের জনসমর্থন আরও বৃদ্ধি পেয়েছে, এবার কি তার ব্যতিক্রম হবে? অ্যাডভোকেট সুলতানা কামাল,
বহির্বিশ্ব তাদের একটা মতামত থাকতেই পারে এবং বহির্বিশ্বের নিজস্ব কিছু রাজনীতি আছে, সেই রাজনীতির আলোকেই তারা অনেক সিদ্ধান্ত দেয় কিংবা মতামত তারা দিয়ে থাকে, তারা সেটা কতখানি নিজেরাও বিশ্বাস করে কিংবা করে না সেগুলি প্রশ্ন সাপেক্ষ, খুবই গুরুতর প্রশ্ন তোলা যায় এই সমস্ত নিয়ে। তবে নিষিদ্ধ করা হয়েছিল, ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে থাকবে না সেটা আমাদের সংবিধানে ছিল 75 পর্যন্ত। 75 থেকে যে কথাটা একটু আগে খুব সম্ভবত আলী রিয়াজি বললেন যে এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করে দিলেন, জিয়াউর রহমান বিসমিল্লাহ রহমানের রাহিমে সেখানে সংবিধানে নিয়ে আসলেন, যেটা আমরা বলতাম ধর্ম নিরপেক্ষতা আমাদের মূল একটা নীতি ছিল মুক্তিযুদ্ধে, সেটাকে এক পা কলমের এক খোঁচায় উড়িয়ে দেওয়া হলো ইত্যাদি করে বহুদিন ধরে তাদেরকে আমি যেটা বলতে চাই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একটা ইসলামাইজেশন প্রসেস চালু করা হয়েছিল, যেটা একটানা 15 বছর ধরে চলেছে 90 পর্যন্ত, 90 পরেও সেই রেসটা আমরা কাটাতে পারি নাই, যে কারণে এখন আওয়ামী লীগ এবং 14 দল মুক্তিযুদ্ধের সপক্ষে সত্যি হয়েও এত বড় কিছু নির্বাচনের ইশতেহারে প্রতিজ্ঞা নিয়ে এসো যে তারা মুক্তিযুদ্ধের যে চেতনা এখানে পুনঃপ্রতিষ্ঠিত করবে, এখন পর্যন্ত তারা সাহস করে সেটা করতে পারছে না, আমি সেখানে তাদের সাহসের অভাবটাই দেখি। এবং এই ধারণাটা ভালোভাবে রাজনীতিতে গেঁথে গেছে যে জামাত রাজনীতিতে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে, তার কারণ রাজনীতিতে জামাত একলা প্রভাব বিস্তার করছে না, তাদের সঙ্গে বিএনপি করছে, তাদের সঙ্গে জাতীয় পার্টি করছে, এবং আওয়ামী লীগকেও এই দায় থেকে মুক্তি আমরা দিতে পারছি না। এবং একটা কথা তো ঠিকই যে আমাদের দেশের ধর্মভীরু মানুষের ওপরে নানাভাবে নানা মতামত চাপিয়ে দেওয়া যায়, এবং সেই চাপানোটাই আমরা এখন পর্যন্ত ভীষণভাবে করুণভাবে প্রত্যক্ষ করছি, অভিজ্ঞতা করছি আমাদের জীবনে, সেটা এখন পর্যন্ত চলছে। তবে একটা কথার উত্তর দিয়ে আমি আমার কথাটা খুব সংক্ষেপে শেষ করি যে না, আমরা কখনোই বলিনি যে শুধুমাত্র জামাতকে নিষিদ্ধ করে দিলেই সব সমস্যার সমাধান হবে, এই বাক্যটা আমাকে একটুখানি ভাবিত করে তুলছে যে কেন আলী রিয়াজ এবং তারেক শামসুর রহমান বারবার এই কথাটা বলছেন। আমরা একবারও বলিনি যে শুধুমাত্র নিষিদ্ধ করলেই হবে, এই সঙ্গে জনগণের সচেতনতা, জনগণের যে চাওয়া পাওয়া সেটাকে, এবং অন্যান্য যে গণতান্ত্রিক দল নিজেদেরকে গণতান্ত্রিক বলে, জনগণের কাছে দল বলে, তাদেরকে সত্যিকার অর্থে জনগণের মতামতটা বুঝতে হবে, তাদের কাছে আসতে হবে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যদি তারা আসলেই তাদের রাজনীতির একটা বড় আদর্শ মনে করে তাহলে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করবে।
আমরা চট করে আরো দুটো প্রশ্ন নিতে পারবো, আর আমাদের সময় নেই, এবং আপনারাও একটু সংক্ষেপে উত্তর দিবেন। সালাউদ্দিন রয়েছেন চট্টগ্রাম থেকে, হ্যালো।
যে সালাউদ্দিন বলছিলাম চিরং থেকে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার ও শাস্তির দাবি দীর্ঘদিনের। বর্তমান সরকার তার নির্বাচনী ওয়াদাতেও তা বলেছে, কিন্তু ক্ষমতায় আসার অনেক পরে এ বিচার শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক ইস্যুকে ম্লান করতে আওয়ামী লীগ তাদের অধীনে নির্বাচনে জামাতকে যেমন এভাবে চাচ্ছে বলে লোকজনের ধারণা, একইভাবে বিএনপিও তত্ত্বাবধায়ক ইস্যুকে জোরদার করার জন্য জামাতকে তাদের পাশে পেতে ট্রাইব্যুনালের রায় ব্যাপারে নিশ্চুপ থেকেই আছে। প্রশ্ন হলো, এই অবস্থায় ট্রাইব্যুনালের রায়ের পরও সরকার ও বিরোধী দলের তাদের ক্ষমতার দ্বন্দ্বের কারণে জামাতের রাজনীতি আরো নিরাপদ হচ্ছে কিনা?
আরো একটি প্রশ্ন আছে গোলাম ফারুক ঢাকা থেকে।
হ্যালো, আমি গোলাম ফারুক ঢাকা থেকে বলছি। আমার খুব একটা প্রাসঙ্গিক যেটা প্রশ্ন, যে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে আগামীতে বিএনপির নেতৃত্বে জোট যেটা তারাই ক্ষমতায় আসছে, এবং সেক্ষেত্রে বিএনপি মোটামুটি ভাবে তার অবস্থানটা এত স্পষ্ট করেছে যে তারা জামাতকে তাদের সাথে রাখার জোটের মধ্যে রাখায়, এবং তারা একটা ভোটের হিসাব করছে যে জামাতের যে 4% ভোট, এই প্রান্তিক ভোটটা তাদেরকে আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতায় যেতে সহযোগিতা করবে। জামাত সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে জয়লাভ করে কি বিএনপির পক্ষে এটা সম্ভব যে যুদ্ধ অপরাধীদের বিচার করা, এবং সাথে সাথে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি নির্বাচনে জয়লাভ করাটাই কি মুখ্য? এখানে কি আমাদের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার বিপর্যস্ত, এই জিনিসগুলো কি এখানে মুখ্য নয়? এটাই হলো আমার মূলত।
আমরা এক্ষুনি শেষ করব, 30 সেকেন্ড
দুটো কথা বলতে পারি। এক নম্বরের বিষয় হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্নটা সুলতান আপা তুলেছেন, এবং সেই জায়গায় আমি মনে করি যে শুধুমাত্র 1975 থেকে 90 নয়, এটা পরবর্তী সময়ে হয়েছে। সর্বসাম্প্রতিক কালে প্রধানমন্ত্রী যখন মদিনা সনদের মাধ্যমে দেশ চালাবার কথা বলেন, তিনি আসলে ওই ধর্মভিত্তিক রাজনীতিকে আসলে প্রত্যক্ষভাবেই সমর্থন বা এক ধরনের পৃষ্ঠপোষকতা করে।
আমরা
বিএনপি অতীতে সেটা করেছে, বিএনপি আদর্শিকভাবেই সেটা মনে করে, তো ফলে মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেটা শুরু হয়েছে সেই লড়াইটা খুব সহজ নয় আর কি, কষ্টকর, এবং সেই লড়াইয়ে সুলতান আপারা আছেন, এবং মানে আমি দূরে দেশের বাইরে থাকি, ফলে সুলতান আপাদের যে ভূমিকা সেটা নিঃসন্দেহে আমি মনে করি যে গ্লোরিয়াস একটা ভূমিকা। তারপরে মনে আমি যেটা জোর দিতে চাই যে সেটা, যে এটা একটা বল সাহসের অভাব কিনা, রাজনৈতিক কৌশল এবং তার কৌশলের পরিণতি যে দেশকে দিতে হচ্ছে সেটা বিবেচনায় রাখা।
আমাদের সময় একদম শেষ হয়ে গেল। ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল, ধন্যবাদ অধ্যাপক তারিক শামসুর রহমান এবং ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ আপনাদেরকে। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হলো।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।